ছেড়ে দেওয়া যখন শিশু, 2 মাসের শিশু, তার মা তাকে ছেড়ে কোথাও যান না, না সিনেমা, না হয়তো বাবার ঘর, মনে করে বাবা দেখো আমার কোমল শিশুকে নিয়ে আমি কোথাও যাব, এখন আমি যেতে পারবো না। ভগবান হরি ওই প্রকার মৌন অবলম্বন করেছেন। কেন বলছেন যে দেখো আমার সামর্থ্য নাই, আমাকে তুমি সেবা করো, তুমি আমাকে কাপড় পরে দাও, তুমি আমাকে স্নান করাও, তুমি আমাকে শয়ন করাও। মহান দয়া, মহান দয়া। ওই শিশুটাকে যখন 2 মাসের শিশু, মা ছেড়ে কোথাও যান না, ওই শিশু যখন বড় হয়ে যাবে, 5-7 বছর হলো, মা তখন বলেন বাবা তুই ছেলেদের সঙ্গে বন্ধুদের সঙ্গে খেলা কর, তোমার জন্য খাবার রাখলাম, তুমি খেয়ে আমার বন্ধুগণের সঙ্গে খেলা করো, তারপরে আমি আসছি। মা ছেড়ে চলে যাচ্ছে। ভগবান গৌরহরি কোথায় কোথায় বিঘ্ন রূপেতে ভক্তগণের সঙ্গে বিহার করছেন, যেরকম অম্বিকা খেলনাতে। আর আমাদের মতন বুদ্ধজীবীর কাছে কোনো কথা বলছেন না, জানেন যে কথা বলবে, যে কথা যদি বলি বলবে যে ঠাকুর এই খাবারটা তোমার রাখে রাখে না, রাখিলাম আমার যেতে হবে বাজার, তুমি খেয়ে শুয়ে থাকবে, যাতে আমরা বঞ্চিত না হই। মৌন মুদ্রা ধ্যান, সেই গৌরহরি মৌন রূপে অবস্থান করছেন আমাদের উপরে কৃপা করিবার জন্য। এই জন্য অর্চা বিগ্রহের বৈশিষ্ট্য বেশি। সেই বর্তমান কলিযুগে ধর্ম হচ্ছে নাম সংকীর্তন যজ্ঞ। স্বয়ং প্রবর্তকগণ, তিনি স্বয়ং প্রবর্তক, তার অনুগামীগণ তার পশ্চাৎ পশ্চাদে অনুগমন করছে। এই লীলায় পূর্বে সব ভক্তগণ ইয়ারা নিত্য হইল, বিপ্রলম্ব লীলাতে তারা পুরুষাকারে আসছেন। পাণ্ডবগণ এসেছেন, যেরকম রামানন্দ রায়কে বলা হয় তার ভাব, বলছেন বিশাখা যে প্রকার কৃষ্ণের প্রতি ব্যবহার করতেন, নতুবা অর্জুন যে প্রকার কৃষ্ণের সহিত ব্যবহার করতেন, সুতরাং রামানন্দ রায়েতে বিশাখার ভাব আবিষ্ট এবং অর্জুনের ভাব আবিষ্ট। সেই রকম পঞ্চপাণ্ডবগণ কৃষ্ণলীলায়, গৌরহরি লীলায়, তার গৌরহরি লীলা কীর্তন ধর্ম সহানুভূতি করিবার জন্য এবং গৌরহরি আনন্দ বর্ধন করিবার জন্য এসেছে, এখনো নিত্য আছেন, এখনো সেই সব পঞ্চপাণ্ডবগণ আছেন, কিন্তু তাদের তো সেই রূপ নয়, অন্যরূপ। এখন এই কীর্তন যজ্ঞে কি নাই কেউ? সেরকম আছে বলিষ্ঠ দেহী পরাক্রমশালী, এখন সে গদা নাই, কিন্তু গদাটা ভেঙে গেছে, কেন এই রূপে তো গদা চলে না, এই রূপে বাণী চলে, শব্দ চলে, এবং মারতে হবে না, এ বেকারে প্রাণে না মারিল, হরিনাম দিয়া হৃদয় শুধিল, জাতি গিয়া ঘরে ঘরে। এই রকম ভীম আছেন, কিন্তু এবার সে ভীম আবার সেই দণ্ডরূপ গদা ছিলেন, দণ্ডটাও গদার কার্য করে, এই দেখছেন না সাধু মানে দণ্ডের অগ্রতে পরশ থাকে, ওইটা অবিদ্যা ছেদন করবার জন্য। এইবার সে গদা নাই, কিন্তু ভগবানের প্রিয়তম সেই বিপুলায়িত বপু, সেই বীর্যবতী বাণী যুক্ত ভীমের প্রতীক আছে। এখানে মধ্যে দেখুন কে কোথায় আছে, সেরকম বিপুলায়তে বপু দেখি না, আর বীর্যবতী বাণী শুনি না, একজন আছেন, তার সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন না, তাকে হৃদয়ের মধ্যে বেঁধে রাখুন, তাহলে সে আবার তার প্রাণনাথ, সেই প্রাণনাথ কৃষ্ণকে যে প্রকার দেখেছিলেন সেই রকম গৌরহরিকে, গৌরহরি আছেন কিন্তু সাক্ষাৎ প্রকট দিয়ে আমাদের হৃদয় শোধন করি, তার পার পদ্মে এই ভীমের প্রতীক যে ব্যক্তি, এখানে কে আসছেন আপনারা অনুমান করুন। তো অনুমানে সিদ্ধ হয় না, আমি কিছু কাছাকাছি থাকি, সেই বাণী শুনে আমার মনে হচ্ছে একজন আছে। বিক্রম আবার মহারাজ, সে হচ্ছেন এই ভীমের প্রতীক, আমার ব্রজের প্রতীক হচ্ছেন আরেকজন আছেন। এদের সঙ্গে প্রায় লড়াই হয়, প্রায় লড়াই, এ বলে যে তোমাদের রাধা কুণ্ডে প্রবেশের অধিকার নাই, তাই তো দেখছি, এই জন্য এরা কৃষ্ণকুণ্ডের নিকটে থাকে। সুতরাং এখন আপনি আপনারা সেই ভীমের প্রতীক স্বরূপ যিনি আছেন, তাকে হৃদয় রজ্জু দ্বারা বাঁধুন, যুদ্ধ করলে হবে না, এটা যুদ্ধের সময় নয়। এইটুকু বলে আমি আমার বাক্য সমাপ্তি করলাম।
চুরির অবস্থা ভালো নয়, কোন রকমে তাদের চলে, নতুন জামাই তাকে অভ্যর্থনা করতে হবে, আপ্যায়িত করতে হবে, তাই অতি কষ্টে কিছু সামান্য ঘি ময়দা এনে রান্না টান্না করেছি, লুচি ভাজছি, গরম গরম দেওয়া হবে, পরিবেশন করা হবে। ছোট শালাটি মা ভাজছে, পাশে বসে বসে দেখছি, মা আমার দাম না, মা বলছে ছা বাবা এখন তোমার খেতে আসবে, জামাইবাবু আগে খাবে, খেয়ে যা খাবে, জামাইবাবুকে খেতে দিয়েছি, সে ধরতে ধরে বসে বসে দেখছি, জামাইবাবু এক 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 করে যতগুলো ছিল সব শেষ করে যাই, শেষে খেতে লেগেছে, আর তখন সে বলছি আমি কি খাবো, আমারও অবস্থা সেই প্রকার, যা কিছু ছিল ওরা সব শেষ করে দিল, দিয়ে এখন বলছেন ভীমসেন, ভীমসেন কি করবে, তা আপনারা যুদ্ধের এখন আর কিছু শোনবার অবকাশ পেলেন না, কারণ সাদ্দাম এখন জর্জরিত, তার স্কার ভেঙে গেছে, পেট্রোল বিহারে যে বীরত্ব, সে সাদ্দাম এখন লাইজে গোপরে হয়ে গেছে বলছে সব, ভগ্নড়ি দায় ছিন্ন ভিন্ন, উত্তার শক্তি রহিত, সুতরাং যুদ্ধের আর কি শুনবেন, যুদ্ধের কিছু শুনবার নেই, এখন আমাদেরই এই মায়া যুদ্ধের কিছু খবর আমরা আলোচনা করি। অবতার সার গোড়া অবতার কেন না ভুলি তারে, ও মন অবতার সার
ভাবি দিদি সে কল্প করুন। যাতে বসিল ক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি কেমন পাই
ভক্তের মাধ্যমে ভগবত দর্শনের কথা এখানে বলেছে। ভক্তি অবিধেয়, কৃষ্ণ হচ্ছেন সম্বন্ধ, ভক্তি অবিধেয়, আর কৃষ্ণ প্রেম প্রয়োগ। এই ভক্তি পাওয়া যাবে কি রকম, এর হেতু কি? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে শাস্ত্রে লেখা আছে যে ভগবানের কৃপাতে ভক্তি হয় অথবা ভক্তের কৃপাতে ভক্তি হয়। আবার লেখা আছে ভক্তি সঞ্জায়তে ভক্তি, ভক্তি দ্বারাই ভক্তি হয়। স্বয়ং প্রকাশ জ্ঞান কর্ম যোগ তপস্যা ব্রত ইত্যাদি দ্বারা ভক্তি পাওয়া যায় না। যদি বলা হয় যে ভগবানের কৃপাতেই ভক্তি হয় তাহলে একটা বিরোধ ঘটে যায়। ভক্তি দ্বারা ভক্তি হয় তাহলে সে কিরকম হয়ে থাকে? আর যদি মেনে নেওয়া যায় যে ভক্তি দ্বারাই ভগবানের কৃপা দ্বারা ভক্তি হয় তাহলে কাউ কাউকে মাত্র দেন আর সকলকেই কেন ভক্তি দেন না? তাহলে পক্ষপাত একটা দোষ হয়ে যাবে। কেন ভগবান সকলকে কৃপা করেন না? কোনো কোনো লোকগুলিকে কৃপা করেন, ভক্তি সু দুর্লভা। তাহলে ভগবানের উপরে একটা পক্ষপাত তিনি করেছেন কেউ কেউ, এইটি বোঝা যায়। যদি বলো যে ভক্তের দ্বারা কৃপার দ্বারা হয় তাহলে সেই দোষ পতিত হবে। ভক্ত সকলকে কৃপা করে না কেন? যারা একটু শ্রদ্ধালু তাহাকেই কৃপা করেন, সকলকে কেন কৃপা করেন না? জীব মাত্রই তো ভগবৎ দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহলে সকলকে কৃপা করতে পারতেন, তাহলে তো করেন না, তাহলে কিরকম হবে তো এর সামঞ্জস্য করা গেল। বললেন ভক্তি হচ্ছে বস্তু হ্লাদিনী শক্তি এন্ড সম্বিত শক্তির সার। ভগবানের যতগুলি শক্তি তার মধ্যে এই শক্তির মধ্যে এই তিনটি শক্তি সম্বিত সন্ধিনী হ্লাদিনী তার মধ্যে হ্লাদিনী এন্ড সম্বিত অর্থাৎ জ্ঞান অথবা ভাব এর সারের সার এই হচ্ছে ভক্তি। এই ভক্তি যেরকম হয় ভগবান স্বয়ং প্রকাশ পরম দয়ালু ওইরকম ভক্তি দেবীও পরম দয়ালু। এই ভক্তি দেবী কাহারও হৃদয়তে প্রাদুর্ভূত হয়ে যেতে পারে, স্বয়ং কৃপা করে, বুঝেন যে এর কৃপা করবার যোগ্য তাহলে হলো, কিন্তু এটি সহজে হবে না। এর মধ্যেও পক্ষপাত যে কেন হলো কেন হলো না, এর আর সকলেরই হলো না ওরই হলো। তখন বলছেন আচ্ছা বৈষ্ণবদের কৃপাতে ভক্তগণের কৃপাতে ভক্তি হোক, উত্তম অধিকারী পক্ষে এটা সম্ভব নয়, কারণ উনি দেখেন যে প্রত্যেকটা জীব কোনো না কোনো রূপেতে অনুকূল প্রতিকূল অথবা অন্যায় ব্যতিরেকেতে ভগবানের সেবা করছে। যেরকম হয় নারদ ঋষি, তিনি দেখেন যে কংস সেবা করছে, বসুদেব মহারাজও সেবা করছেন, দুজনের কাছে যেই আর দুজনের কাছে তিনি প্রীতি পাচ্ছেন আদর যখন পাচ্ছেন। কংস বলছে যে হে গুরুদেব, বসুদেবের কাছে যাচ্ছে তিনি বলছেন গুরুদেব, উত্তম অধিকারী পক্ষে সকলেকে দেখে স্থল জড় জঙ্গম না দেখে সকলই তো মহাভাগবত, অতএব উত্তম অধিকারী কৃপাতে হবে না, তিনি কৃপা করবার করেন দেখেন যে সকলই ভগবত ভজন। যদি বলো কনিষ্ঠ কনিষ্ঠের তো জ্ঞানে কৃপা করার অধিকার নেই, তার সে কোনো তত্ত্ববোধ নেই, তাহলে তাহারও কৃপাতে হবে, তার কৃপাই নেই। এখন বাঁচল মধ্যম অধিকারী, মধ্যম অধিকারীর হচ্ছে চারটি কর্তব্য, ঈশ্বরে প্রেম অর্থাৎ কৃষ্ণে প্রেম আর বৈষ্ণবে মৈত্রী, বালিশে কৃপা আর বিদ্বেষী জনের উপেক্ষা করে। এই শাস্ত্র তাহাদেরকে দিয়েছেন একটা বিধি তাহাদের পক্ষে, এদের মধ্যে কিছু বৈষম্য দোষ আসবে না, ভগবানের প্রতি প্রেম করবে আর বৈষ্ণবদের প্রতি যে মৈত্রী এই মৈত্রীর মধ্যেও বৈশিষ্ট্য আছে, উন্নত অধিকারী যারা বৈষ্ণব তাহার প্রতি মৈত্রী থাকবে কিন্তু কিছু প্রীতি সহকারে আদর সহকারে তাহার প্রতি ওই প্রীতি মৈত্রী হবে। আর সমুখ যারা আছেন মধ্যম অধিকারী মৈত্রী যুক্ত মৈত্রী হবে, আর যাহারা কনিষ্ঠ বালিশ কিছু জানে না তাহাদেরকে তিনি কৃপা করবেন, আর যাহারা বিদ্বেষী তাহাকে উপেক্ষা করবে। অতএব এই কৃপা করবার অধিকার এই মধ্যম অধিকারীর, কিন্তু সাধারণ মধ্যম অধিকারী না, মধ্যম অধিকারীর মধ্যে উত্তম যিনি থাকবেন, শাস্ত্র জ্ঞান রয়েছে তাহার ভাব অবস্থা পর্যন্ত হয়েছে, শান্তির অপেক্ষকাল বিরক্তির মান শূন্যতা আশাবন্ধ সমতকণ্ঠা নাম গানে সদারুচি এই সব বর্গী ভাব এসেছে, কৃপা করবার অধিকার তাহার রয়েছে। এই বৈষ্ণবগণের কৃপাতেই এই ভক্তি হতে পারে, ভক্তিস্তু ভগবত সঙ্গে এইরকম ভক্ত যদি হয় তাহার সঙ্গেতে থাকলে তাহার কৃপাতে ভক্তি হবে, তাহলে ভগবানের কৃপাটা বাদ হয়ে যায়, তাহলে ভক্তই কৃপা করে দিল না। ওই হ্লাদিনী শক্তি আর সম্বিতের শক্তি এই সবগুলি কৃষ্ণের মধ্যে আছে পরিপূর্ণ মাত্রাতে, ভগবানের ভিতরেতে আছে। আর ওই ভক্তি ভগবান সঞ্চারিত করেছেন। যাহারা দেহ স্বভাবেতেই রাগ আছে, আর রাগাত্মিক জন, আর তাহাদের যে অনুগমন করেন তারা হচ্ছেন না রাগানুগা জন। এখন ওই ভগবানের কৃপা যে ওই যে মধ্যমাধিকারী রাগানুগা যে ভক্ত বৈষ্ণব, তাহাদের কৃপাতে ভগবানের কৃপা অনুগামিনী, ভগবানের কৃপা হবে কিন্তু সকলের প্রতি হবে না। ওইরকম মধ্যম অধিকার যদি কারো জানে প্রার্থনা যদি করে আর ভগবান চট করে তাহার প্রার্থনা শ্রবণ করে দিয়ে আর ভক্তগণের উপর কৃপা করে। এই জন্য ভগবানের কৃপা হচ্ছে ভক্তগণের কৃপার অনুগামিনী, স্বতন্ত্র নয়। ভক্তরা যেখানে বলছেন না সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। সকলে প্রার্থনা শুনবেন না, ভীম ওর উদাহরণ হচ্ছে ভক্ত কৃপার অনুগামিনী, যে ভগবানের কৃপা
শুনতে হবে,
তাহার অনুগামিনী। এইখানে তো বলা হয়েছে ভীম পরাস্ত হয়ে তিনি সিদ্ধ ভক্ত, আমাদের সমুদ্র সেন রাজা তিনি সাধক, ভীম হচ্ছেন সিদ্ধ। তিনি দেখলেন যে ইনি যদি প্রার্থনা করেন ভীম হেরে, তাহলে ভগবান এসে যাবেন, আমি দর্শন করব। ভীম পরাস্ত হয়ে ত্রাহি ত্রাহি করে গদা ফেলে দিয়ে আর প্রভুকে দু হাতে দেখে প্রার্থনা করলেন। তখন ভগবান তাহার কৃপাতে তাহার প্রার্থনাতে সেখানে উপস্থিত হইলেন, আর তাহাকে অর্থাৎ রাজাকে সমুদ্র সেনকে তিনি দর্শন দিলেন। এখন তিনি সাধক, ইনি হচ্ছেন সিদ্ধ, কিন্তু কিরকম তাহার কৃপা যে ভগবান এসে এইখানে তাহাকে প্রথমে কৃষ্ণরূপে দর্শন দিলেন, দ্বারকাধীশ রূপে, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হন নাই। তখন তাহাকে রাধা আর কৃষ্ণ দুই রকমের যুগল রূপে দর্শন দিলেন। তারপরে দেখলেন কি সমস্ত সখীগণ আছে, সখাগণ না সখীগণ, সেখানে আরাধা কৃষ্ণ ওখানে আছেন। যে সমুদ্র সঙ্গে দেখলেন ভীম তা দেখেন নাই। এখন তিনি সাধক হলেও তাহার স্বরূপটা কত উন্নত আর কত কিরকম জিনিস লাভ করলেন যে ভীম স্থির করতে পারেন। মহারাজ বললেন যে শ্যামকুণ্ডেতে অদ্যাপিও তিনি তপস্যা করছেন, পেলেন কি না পেলেন ওই শ্যামকুণ্ডেতে বেশি, আর ওই দ্বারকাধীশের দিকেই আছেন। ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর বোধ হয় দর্শন পেলেন কিনা, এটি কঠিন অভি ওখানে এসেছেন মাত্র, তপস্যা করতে চলে যাচ্ছেন। আর এই সমুদ্র সেন কি হলো, সমুদ্র সেন কৃষ্ণকে দেখে আর তার কাছে থেকে ওই রাধা কৃষ্ণ স্বরূপ প্রকাশ করলেন। সখী মানে কি ললিতা বিশাখা প্রভৃতি রূপমঞ্জরী ইত্যাদি সংকীর্তনের দ্বারা পরিবেষ্টিত হয়ে আর তাহাকে দর্শন দিলেন, তাহাকে অধিকার দিয়ে দিলেন, প্রেম দিয়ে দিলেন, ভীম সেটি পাননি। এই চৈতন্য মহাপ্রভুর কৃপা তিনি পেলেন, আবার পরে দেখলেন যে সে তিনি চৈতন্য মহাপ্রভু হয়ে গেলেন আর ভক্ত সঙ্গে কীর্তন করছেন। অত এই সবগুলি বিচার করলে দেখা যায় নদী ভূমিতে যাহাদের জন্ম হয়েছে মহাপ্রভু যাহার পরিকরগণের কৃপা পেল, তারপরে তাহার কৃপাতে চৈতন্য মহাপ্রভুর দর্শন পেলেন, আবার রাধা কৃষ্ণ যুগলে করলেন, আর রাধা কৃষ্ণের যুগলের মধ্যেও সখীগণে পরিবেষ্টিত হয়ে সেখানে সক্ষরস থেকে উপরে বাসল্য থেকে উপরে মধুরে চূড়ান্ত সেবাতে যে উপস্থিত হয়ে দর্শন করলেন সেই সমুদ্র সেন মহারাজের পাঠ করবাতে আমি কোটি কোটি প্রণতি জ্ঞাপন করি। তিনি আমাদের সকলের উপর কৃপা করুন যে তাহার নতুন কৃপা আমরা মহাপ্রভু লাভ করতে পারি। এই বলে
ভীমসেন কখনো পরাজিত হয় না, সুতরাং তাকে পরাজয় স্বীকার করতে বললে সেটা স্বভাব বিরুদ্ধ হয়ে যায়। এখন কথা হচ্ছে, সমুদ্র সেন রাজা ব্রজের কোন সখী তা মহারাজের মুখ দিয়ে প্রকাশিত হল না। তিনি একটি উন্নত রসের কথা বললেন বটে, কিন্তু সমুদ্র সেনের পক্ষে ঠিক প্রযোজ্য কি না সেটা তো তিনি প্রমাণ কিছু দিতে পারলেন। সুতরাং এই প্রকার উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপালি তো চলবে না। আর সাধারণ বিচারে হচ্ছে, সমুদ্র সেনের রাজার যদি কিছুমাত্র বোধ থাকতো তাহলে সে ভক্তকে পীড়ন করে ভগবানকে পেতে যেত। ভক্তকে পীড়ন করবার কি দরকার ছিল? সমুদ্র সেন কি যদি ভীমকে বলতো, বাবা আমাকে দেখাও, ভীম এত উদার, অনায়াসে তার কাছে কৃষ্ণকে দেখে চলো।
খান্ডা না হে Oh. परिक्रमार चतुर्थ दिवसे अंतरदीप मायापुरे उद्देश्य ते आमरा यात्रा करेछि। माझखाने सुरधनी के पार करे आमरा जेखाने उपस्थित हुई जे स्थाने ते एई स्थान ईशो ध्यानेर अंतर्गत श्री चैतन्य गौड़ीय मठ। जखन श्रील चैतन्य महाप्रभु তাহার সমস্ত পরিকরের সঙ্গে এই নদীপ ধামেতে প্রকট হয়েছিলেন, তদ্রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু পরিকর শ্রীমতী রাধিকা দ্বৈত অত্যন্ত প্রিয়া শ্রীল জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শতসম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর মহাপ্রভুর অভীষ্ট পূরণের জন্য যখন এখানে অবতীর্ণ হয়েছিলেন এবং এই ধামকে প্রকাশ করেছিলেন, চৈতন্য মহাপ্রভু মনোভীষ্ট পূরণ করেছিলেন, সেই সময়তে তাহার বহু সিদ্ধ পরিকরগণ উপস্থিত হয়েছিল। তার মধ্যে অস্মদীয় নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শতসম ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তাহার সতীর্থ নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শ্রীশ্রীম ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, পরম নিত্যলীলা প্রবিষ্ট শ্রীশীল ভক্তি বিলাস তীর্থ মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অশ্বতঃসীমৎ ভক্তি রক্ষক শ্রীধর মহারাজ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী নিমি মহারাজ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী ভারতী মহারাজ মতন এইসব দিগ্বিজয়ী এক একজন সব প্রভুপাদের পরিকর রূপেতে তারা আবির্ভূত হয়েছিল। মহাপ্রভুর ভক্তগণ জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তারিতে প্রভুপাদের এমন সব ছিলেন পরিকরগণ, এক একজন ব্রহ্মাণ্ড তারিতে তাহার শক্তি ধারণ করতেন, নিরক্ষ কিন্তু বড় বড় পণ্ডিত সমাজকে তাহারা জয় করতেন। তো ওই নিয়ে শীতল সতীর্থ অস্মদীয় গুরু পাদ পদ্মে নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শ্রীশ্রীম ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ এইখানে সেন্টার করে কেন্দ্র করে ভারতের বহু স্থানেতে পশ্চিম দিকে পাঞ্জাব চণ্ডীগড় প্রভৃতি আসাম অঞ্চলেতে পূর্বী অঞ্চলেতে বহু সমস্ত একটু জায়গা না শেষ সীমা প্রান্ত পর্যন্ত, আবার দক্ষিণ দেশেতে হায়দ্রাবাদ প্রভৃতিতে বাংলাদেশে বহু জায়গাতে তিনি মঠ স্থাপন করে প্রভুপাদের মনোভীষ্ট পরিপূরণ করেছিলেন। তিনি মহৎ উদার ছিলেন, এমন উদার ছিলেন তার সম্বন্ধে সমস্ত কথা মনে হলে মনে হচ্ছে সে তাহারা যথার্থই এক একজন বিভূতি ছিলেন। এমন তিনি উদার ছিলেন আর শিষ্য প্রতি বৎস ছিলেন যে কোন শিষ্য তাহার সামনে প্রকটকালেও পৃথক করে মঠ করে নিয়ে আবার শিষ্য করেছে, আর তাহার শিষ্যের শিষ্য যখন তাহার নিকটে এসেছে তখন স্নেহ করে তাকে নিজে কোলে টেনে নিয়েছেন। এরকম বলতো তার বলি ওই গুরুদ্রোহী, গুরু ভাই শিষ্য করলো তাহলে তো কোনো কথা নেই, তাহাকেও ওই রকম ভাবে করে দিবে। আর ইনি শিষ্যের শিষ্য চলে গেলেন, উনি উন্নীত লীলা প্রবিষ্ট হয়েছেন, পর্বত মহারাজ ছিলেন উনার শিষ্য, সে শিষ্য করলো, আরো কয়েকজন শিষ্য করলো, তাহাদের মঠ যে উদ্বোধন করে আসলেন আর তাহাদের মানে শিষ্যের প্রশিষ্যকে আবার কোলে টেনে নিচ্ছে, কত উদারতা। তাহাদের শিষ্যের মধ্যে কোন কোন সময় উনার থাকা কালেই রাগারাগি করে দিল, এমনকি ঝগড়া করে দিল সব, তিনি চুপচাপ দেখতেন। আমার পরম বন্ধু দুজন আমার নারায়ণ, ইনিও নারায়ণ আমিও নারায়ণ। অত্যন্ত উদার, ভিতরে কিছুই না হোক, কিন্তু কোন কোন নীতি দুর্নীতি দেখলে আর সহ্য করতে পারেন। তো কোন সময় আমি গিয়েছিলাম কলকাতা মঠে চৈতন্য শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে, ইনি কোন কারণে তেরেগে গিয়েছেন, আমরা চুপচাপ শান্ত হয়ে এমন তাকে সান্ত্বনা দিয়ে এমন করছেন যে শেষ পর্যন্ত বাগে আমি একটু তার মুখে তো কোনো সময় রাগ না। গুরু ভাইদের জন্য তাহার অবারিত দ্বার খোলা থাকবে, যে কোনো গুরু ভাই তাহার নিকটে যেত, তার আদেশ ছিল শিষ্যগণের প্রতি আমার গুরু ভাই যদি আসে তোমরা প্রাণ দিয়ে তাহার সেবা করবে, আর শেষ পর্যন্ত করেছিল। আমাদের ঠিক গুরু মহারাজের সঙ্গে দেখি যে সে অনেক বিষয়েতে সকলি মেয়ে, এক সময়তে দুজন প্রভুপাদের শিষ্য সংক্ষেপেই বলে যাচ্ছি কয়েকটি, দুজন প্রভুপাদের বাচ্চা শিষ্য, একজনের নাম শ্রী শ্রী হরিগৃহ ব্রহ্মচারী আর এক ব্রহ্মচারীর নাম বন মহারাজের নাম আছে, হ্যাঁ বন মহারাজের না না বাহারি ব্রহ্মচারী, দুবলা পাতলা হিংলা দেখতে ছোট আমি বাচ্চা 20-22 বছরের বয়স, তখন ভারতের সংস্কৃতে সব থেকে বড় বিদ্বান ছিলেন গোপীনাথ কবিরাজ, কাশীতে থাকতেন, কাশী সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের তিনি প্রিন্সিপাল আর সমস্ত ভারতের তাহার নাম। তাহারই বাড়িতে এই দুজন ব্রহ্মচারী গেল, তিনি জিজ্ঞাসা করেন গোপীনাথ বার থেকে যা জিজ্ঞাসা করে যে কোথা থেকে এরা এসেছে ব্রহ্মচারী, এরা বললো যে আমরা মায়াপুর থেকে এসেছি। তারপরে ওরা ডাকলো তাহার যেখানে লোকের সঙ্গে মিলে সেই সব গৃহেতে যে উপস্থিত হলে গোপীনাথ কবিরাজ তখন বৃদ্ধ কিন্তু খুব তাহার প্রধান, সে এসে বসলো বলে যে তোমরা কোথা থেকে এসেছ, তোমরা সরস্বতীর কাছে থেকে এসেছ, যিনি ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে না, চারটি বর্ণ মানে না, আর জাতিগত ব্রাহ্মণ মানে না, বর্ণাশ্রম ধর্মকে চৌপট করে দিল, নষ্ট করে দিল, সেখান থেকে এসেছ? তখন সিং বিক্রমেতে এই দুজন বললে, হ্যাঁ আমরা সেই সরস্বতী ঠাকুর কাছ থেকে আসছি, এবং আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি, আপনাকে আজকে বুঝিয়ে আমরা ছাড়ব যে তাহার সিদ্ধান্ত ঠিক আর আপনি একবার ভ্রষ্ট হল, আপনি স্মার্ত। সেখানে বিচার হলো, ওই বিচারের মধ্যে এই একটি শ্লোক মাত্র তাহারা বললো, যস্য যা লক্ষণং পুংসং গুণ আর কর্ম বিভাগেতে এইটা হয়েছে, যেখানে গুণ নাই সেখানে ব্রাহ্মণত্ব নাই, তারা হচ্ছে রাক্ষস। রাক্ষস